الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মমিনের হাতিয়ার অনুষ্ঠান নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা দোয়া সম্পর্কিত বিশদ আলোচনা বিগত পর্বগুলোতে শ্রবণ করেছি। আমরা এই অনুষ্ঠানটি শেষের পথে রয়েছে আর কয়েকটি প্রসিডের মাধ্যমে আমরা শেষ করতে চাচ্ছি। তো আজকের যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে আমরা দেখে থাকি যে মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা বলতে পারি, ভিক্ষা করা, কারো কাছ থেকে চেয়ে নেয়া ইত্যাদি ইত্যাদি। তো এ সম্পর্কিত আজকের বয়ান শুনব যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া প্রসঙ্গে আমরা আজকের বয়ান শ্রবণ করব। যেহেতু দোয়া আমরা আল্লাহ পাকের নিকট করি, আল্লাহ আমাকে রিজিক প্রদান করো, হে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরাত উত্তম করে দাও, আমাকে জান্নাত দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও, ঈমান ও আফিয়াত নসিব করে দাও, মহান রব তাআলার দ্বারে সবসময় চেয়ে থাকি। তো যখন চাওয়াটা আল্লাহ ব্যতীত হয় তখন এর হুকুম, এটা কতটুকু শ্রেয়, এ সম্পর্কিত আমরা কিছু আজকে আলোচনা শ্রবণ করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করব এবং দুরুতে পাকের ফজিলত জেনে নিব। কেননা হাদিসে কারিমার মধ্যে আসছে, নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। তো আমরা নিয়ত করি আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের নিয়তে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজস্ব বর্ণের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নিব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জাহানের রহমত, হুজুর তাজেদার রিসালত শাহিন শাহে নবুয়ত মুস্তফা জাহানের রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, স্মরণে এসে যাবে। আরেকটি হাদিসে কারিমার মধ্যে আসে, একবার এক ফকির তারা অমুসলিমদের কাছে গিয়ে ভিক্ষা চাইল। কিছুদূর মওলা কায়নাত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন। তো ওই অমুসলিমরা ভিক্ষুককে কিছু না দিয়ে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন যে ওনার কাছে যাও। আর দূর থেকেই তারা মিটিমিটি হাসছিল যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তো কিছু নেই, সে কীভাবে দিবে। যখন ওই ভিক্ষুক মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলেন, তখন হাত যখন পাতলেন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরুদে পাক পাঠ করে ফু দিলেন, মুষ্টি বদ্ধ করতে বললেন এবং বললেন, তোমাকে যারা আমার নিকট পাঠিয়েছে তাদের কাছে গিয়ে মুষ্টি খুলবে। তো ওই ভিক্ষুক যেই হুকুম সেই কাজ করল, অমুসলিমদের কাছে গিয়ে হাত খুলতেই দেখল হাতের মধ্যে দিনার ও দিরহাম। আমি সারাংশ আরজ করছি, তো তার আশ্চর্য হয়ে গেল যে হাতে ফু দেয়াতে দিনার ও দিরহাম কীভাবে হয়ে যায়, স্বর্ণ কীভাবে হয়ে যায়। তখন এই দৃশ্য দেখে কিছু অমুসলিম মুসলমান হয়ে গেলেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসলো, আর এভাবে কি দুরুদে পাকের ফজিলত আল্লাহ পাক জাহির করে দিলেন। তো সেজন্য দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দুরুদ শরীফ পাঠ করা। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা প্রকৃতিগতভাবেই অপছন্দনীয়। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, ভিক্ষা করা বা কারো কাছে কিছু চাওয়া অপছন্দনীয় কাজ। হযরত সাইয়েদুনা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা যেন কখনো আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু না চান, এমনকি ঘোড়ার পিঠে বসা থাকাকালীন হাতের চাবুক পড়ে গেলেও তা যেন নিচে নেমে এসে তুলে নেন, অন্য কারো সাহায্য না নেন। বাইহাকি আস সুনান কুবরা চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 330, হাদিস নাম্বার 7875। এবং আহলে সুফা বাসীদের প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 273-এর মধ্যে উল্লেখ করেন, তারা নাছর বান্দা হয়ে অন্য কারো কাছে কিছু চায় না, রিজিক দাতা হিসেবে আল্লাহ যথেষ্ট। তাই আলিমগণ বলে থাকেন সব সময়ের জন্য ভিক্ষা হতে বিরত থাকা বাঞ্ছনীয়, কেননা হাদিসে কারিমের মধ্যে আসছে বাইহাকি আল মৌজামুল সগির প্রথম খণ্ড 79 পৃষ্ঠা হাদিস নাম্বার 214, কোনো ক্ষুধার্ত বা অভাবগ্রস্ত ব্যক্তি যদি তার প্রয়োজনের কথা মানুষের কাছ থেকে গোপন করে রাখে তাহলে আল্লাহ পুরো বছরের জন্য হালাল রুজির মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহি ওয়া হামদি। মহান রব তাআলা সূরা হুদ মধ্যে উল্লেখ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। সুবহানাল্লাহি ওয়া হামদি। চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। এবং সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 31-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমরা তাদেরকে রিজিক দিই যেমন দিয়ে থাকি তোমাদেরকে। মহান আল্লাহর ওলি বিশর হাফি রহমতুল্লাহ আলাই বলেন যে অন্যজনের নিন্দা করে না ও অন্যের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়ায় না, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিতদের অন্তর্ভুক্ত হবে। কোনো কোনো তাফসিরবিদগণ ওয়া ইলা রব্বিকা ফারগব এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমরা সকল অভিলাষ আল্লাহর কাছে পেশ করো, অন্য কারো কাছে নয়। তারা এই আয়াত সম্পর্কে মন্তব্য করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চায় সে অবশ্যই গুনাহের কাজ করে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই তাফসীর লিখিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মনসুরের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয়েছিল, তোমরা পশুর খাদ্য হতে শুরু করে পাত্রের লবণ পর্যন্ত আমার কাছে চাও। ওলামাই কিরামগণ বলেন, আল্লাহর কাছে চাওয়া সম্মানজনক আর মানুষের কাছে চাওয়া অপমানজনক। ইহল উলুমুল মধ্যে ইমাম গাজ্জালী এই কথা লিখেছেন। আল্লাহু আকবার। যে লোক মানুষের কাছে হাত পাতে, যে মানুষ মানুষের কাছে হাত পাতে, অন্যের কাছে হাত পাতে, তো সে তিন প্রকারের দুর্দশার মুখোমুখি হয়। নাম্বার এক, সে লোকজনের কাছে স্বীয় মর্যাদা হারায়, সকলের কাছে হাত পাতার কারণে সে অপমানিত হয়, যা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। সমগোত্রীয় মানুষের কাছে কোনো জিনিসের জন্য অনর্থক অবদস্ত হওয়া এটা উচিত নয়। নাম্বার দুই, সৃষ্টির কাছে নিজের অভাব অনটনের কথা প্রকাশ করে দেয়া আল্লাহর মর্যাদাকে খাটো করে ফেলা। সে গোলামই সবচেয়ে অকৃতজ্ঞ যে তার মালিকের দেয়া রসদে সন্তুষ্ট থাকে না। অন্যের দুয়ারে হাত পাতা মানে নিজের মালিকের মান মর্যাদাকে বুলুণ্ঠিত করা। এ ধরনের লজ্জাজনক আচরণ প্রমাণ করে যে মালিক তার গোলামদের অভাব মেটাতে অসমর্থ, আর আল্লাহ পাক নিশ্চয়ই অসমর্থ নন। আল্লাহ পাক আমাদের হাজতকে পূরণ করতে পারেন, আল্লাহ পাক আমাদের সকল আশাকে পূরণ করতে পারেন। সেজন্যই ওলামায়ে কিরামগণ তাফসীরের মধ্যে, হাদিসি কারিমার মধ্যে আল্লাহ পাকের নিকট চাওয়ার জন্য বলেছেন। বর্ণিত আছে, একজন আবিদ পাহাড়ে থাকতেন, আল্লাহ তার জন্য একটা ডালিম গাছ সৃষ্টি করলেন, দৈনিক তিনটি করে ফল তাতে ধরত, তিনি তা খেতেন আর আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। একদিন আল্লাহ পাক তাকে পরীক্ষা করে দেখতে চাইলেন, তো সেদিন গাছে কোনো ফল ধরেনি। আবিদ সবর করে থাকলেন, দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটলো, তৃতীয় দিন একই ঘটনা ঘটলো, ফল ধরেনি। আল্লাহ একবার। তৃতীয় দিন যখন একই ঘটনা ঘটল, তখন ওই আবিদ ইবাদত গুজার আতঙ্কিত হয়ে পড়ল, আর আতঙ্কিত হয়ে পাহাড়ের নিচে নেমে আসলেন। সেখানে এক ইহুদি বসবাস করত, তিনি সেখানে গিয়ে তার কাছে খাদ্য প্রার্থনা করল। ইহুদি তাকে চারটা রুটি দিল, তিনি তা নিয়ে ফিরে আসছিলেন। এ সময় একটা কুকুর তার পিছু নিল এবং খাদ্যের জন্য, কুকুর যেমন খাদ্য দেখলে ঘেউ ঘেউ করে, তো ঘেউ ঘেউ করা শুরু করলো। তো আবিদ তাকে একটা রুটি দিয়ে দিল, একটা রুটি খেয়ে আবার কুকুর তার পিছু নিল, ঘেউ ঘেউ করতে লাগলো। তো আবিদ তাকে দ্বিতীয় রুটিটি দিয়ে দিল, কুকুর সেটিও খেয়ে ফেললো, খেয়ে আবার পিছু নিল, পিছু নিয়ে আবার ঘেউ ঘেউ করা শুরু করলো। এবার তাকে তৃতীয় রুটিটিও দিয়ে দিল, কিন্তু কুকুরটি তাতে ক্ষান্ত হলো না, আবার পিছু নিল, আবার ঘেউ ঘেউ শুরু করলো, আরেকটা রুটি দেখে ওটাও চাইতে লাগলো। তো তখন ওই আবিদ খুবই রাগম্বিত স্বরে কুকুরটিকে বলল, হে অকৃতজ্ঞ, তোমার কি কোনো শরম নেই? আমি তোমার মালিকের কাছ থেকে চারটি রুটি আমার জন্য চেয়ে নিয়েছি, কিন্তু তুমি সবগুলো খেয়েও তৃপ্ত হতে পারলে না। কুকুরটি জবাব দিল, আমি আপনার চেয়ে বেশি নির্লজ্জ অকৃতজ্ঞ নই, দয়াময় মহান রব তাআলা আপনার জন্য বিনামূল্যে বছরের পর বছর হালাল খাবার দিয়ে আসছিলেন, আর তিনি মাত্র তিন দিনের জন্য খাদ্য বন্ধ করাতে আপনি এত বিচলিত হয়ে পড়েছেন যে তার দুশ্মন ইহুদির কাছে গিয়ে আপনি ভিক্ষা করতে এসেছেন এবং খাবার নিয়ে নিলেন। চিন্তা করে দেখুন, এ ঘটনায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জন্য। এবং নাম্বার তিন হচ্ছে, যার কাছে ভিক্ষা চাওয়া হয় তাকে অনেক সময় বিব্রত অবস্থায় ফেলা হয়, কারণ অনুগ্রহ প্রার্থী যা চায় তা যদি দিতে তিনি না পারেন তাহলে অন্যান্য লোকজনের কাছে তাকে বিব্রত হতে হবে। এমতো অবস্থায় কিছু না দেয়া তার জন্য খুবই কঠিন, অনিচ্ছাকৃত এ দানের জন্য আখিরাতে কোনো সওয়াব অর্জন করা যাবে না। এ ধরনের মানুষের কাছে কিছু চাওয়া মানে নিজেকে অস্বস্তিতে ফেলার সামিল। এজন্য সুফিগণ বলেন, যে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু দিয়ে থাকে তার কাছ থেকে কিছু নেয়া নিষেধ। যিনি স্বেচ্ছায় ও খুশি মনে দান করেন তার কথা ভিন্ন। কোনো কোনো সময় এরূপ লোকের পক্ষেও দান করা অসম্ভব হয়ে থাকতে পারে। এসব কথা তার জন্য প্রযোজ্য যে মানুষের কাছে চাওয়াকে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছে। তাই বান্দার জন্য সবচেয়ে উত্তম আল্লাহর কাছেই চাওয়া, যিনি কিছু না চাইলে বান্দার উপর রাগ করেন, আর যারা তার কাছে কিছু চাওয়াকে অভ্যাসে পরিণত করেছে তাদেরকেই তিনি পছন্দ করেন। হাদিস শরীফে বলা হয়েছে, নিজের কাছে যথেষ্ট থাকা সত্ত্বেও যে অন্যের কাছে আরও বেশি কিছুর জন্য প্রার্থনা করে, কিয়ামতের দিন তার মুখে মাংস থাকবে না, বাইরে থেকে তার ভেতরের হাড় দেখা যাবে। ইবনে মাজাহ শরীফের কিতাব উজ্জাকাতের মধ্যে এসেছে। আরেকটি হাদিসে পাক আপনাদের সামনে পেশ করব, তা হচ্ছে আবু দাউদ শরীফের কিতাব উজ্জাকাত হাদিস নাম্বার 1629, জামে সগীরের মধ্যে এসেছে, পৃষ্ঠা নাম্বার 528, হাদিস নাম্বার 8729-এর মধ্যে এসেছে। বর্ণিত রয়েছে, অতিরিক্ত যা কিছু চেয়ে নেয় সেটা দোজখের আগুনের টুকরোর সমান, এখন বেশি বা কম নেয়ার এখতিয়ার তার নিজের। কেউ একজন জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, কতটুকু চাওয়া হলে তো যথেষ্ট হবে, আর কতটুকু চাওয়া হলে এটা অতিরিক্ত হবে না? তিনি জবাব দিলেন, একদিনে দু বেলার খাবার। আরেক বর্ণনায় এসেছে, 50 দিরহাম, কারণ এটাই একজন লোকের পক্ষে এক বছরের জন্য যথেষ্ট, তৎকালীন সময়ের একটা হিসেব। তো সুস্থ সবল মানুষ যে নিজের জীবিকা অর্জনের সামর্থ্য রাখে তার জন্য ভিক্ষা করা কেমন? নিষিদ্ধ এটা। কেউ যদি একদিন ভিক্ষা করে সে সপ্তাহের প্রয়োজন মেটাতে পারে, তাহলে পরদিন ভিক্ষা করা তার জন্য নিষিদ্ধ। এক কথায়, অক্ষম ব্যক্তি তার প্রয়োজন পূরণে ভিক্ষা করতে পারে, তার প্রয়োজন অবস্থা, সময় ও পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল। যদিও আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া প্রকৃতগতভাবে অপছন্দনীয়, তথাপি ক্ষেত্রবিশেষ তার অনুমতি আছে। যেমন কারো লজ্জা নিবারণের মতো কাপড় নেই, কিংবা যার থাকার কোনো আশ্রয় স্থল নেই, কিংবা সে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ আয় করতে পারেন না। কোন কোন চরম অবস্থায় কিছু শর্ত সাপেক্ষে সে মানুষের কাছে চাইতে পারে, কিছু শর্ত রয়েছে, শর্তগুলো আমাদের জানা দরকার রয়েছে এখানে। কেননা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখুন এখানে কয়টা জিনিস, কারো লজ্জা নিবারণের জন্য কোনো কাপড় চোপড় নেই, সে ইনকামও করতে পারছে না, তিনি চাইতে পারেন। যার কোনো প্রকার আশ্রয়স্থল নেই তিনি চাইতে পারেন, অথবা তার যে আপনার প্রয়োজনীয় অর্থ দরকার সেটা উনি আয় করতে পারছেন না, উনি সামর্থ্য নেই আয় করার, তিনি চাইতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজের মধ্যে আপনারা দেখে থাকবেন দিব্যি ভালো মানুষ, সে কাজ করলে মান্থলি সে মনে হয় নিজেও খেতে পারে, আরও দুজনের মানে সংসার, তিন চারজনের সংসার সে চালাতে পারে, মানুষের কাছে হাত পাচ্ছে, বিভিন্ন রকমের সিস্টেম করে মানুষের কাছে হাত পাচ্ছে। এভাবে দেখবেন সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে মানুষের কাছে হাত পাতে, বিভিন্ন অজুহাত নিয়ে পেশ করে, আমার এটা নেই, আমার ওটা নেই, তো আমার স্বামী নেই, স্বামী মারা গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো সব ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করেছে, আপনি কাজবাজও করেন, এটা এখন ভিক্ষা যেই অবস্থায় করা যায় সেই অবস্থায় তো আপনি নেই, অথবা আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, অথবা দেখা যায় যে সন্তান নিয়ে আপনি ভিক্ষা চাচ্ছেন, আপনিও চাচ্ছেন আপনার সন্তানকেও শিখাচ্ছেন, কষ্ট করেন, কষ্ট করলে এর মধ্যে আল্লাপাক বারাকাত দিবেন, তাই না? আর সমাজের মধ্যে এগুলো আমাদের জানা এজন্য জরুরি, প্রিয় দর্শক শ্রোতা, আপনি যখন কোথাও হেঁটে যাচ্ছেন, আপনি দোকানে বসা আছেন, আপনি কোথাও যাচ্ছেন, আপনি গাড়িতে আছেন, কোথাও আপনি দাঁড়িয়ে আছেন, এসেই দেখবেন হঠাৎ করে সামনে হাত পাচ্ছে, ওনাকে অবলোকন করলে দেখা যায় উনি দিব্যি সুস্থ মানুষ, ভালো মানুষ, উনি ভিক্ষা পাওয়ার যোগ্য না। এখন আপনি ওই যে এর আগে বললাম না অস্বস্তির মধ্যে ফেলে দেয়, তো এখন আপনি যদি এই ক্ষেত্রে ভিক্ষা দেন তাহলে তাকে আর তো ভিক্ষা বিদ্যুৎ উৎসাহী করলেন না, সে ডেলি ভিক্ষা করে হাজার টাকা ইনকাম করলো, তো সে চাকরি কি মানে তো তো মানুষের কাছে চেয়ে চিন্তা সে টাকা ইনকাম করে ফেললো না, কষ্ট তো লাগলো না, এটা এর মধ্যে আপনি আমি তো শরীক হলাম, দিয়ে তাকে উদ্বুদ্ধ করলাম যে না তুমি এই কাজ করো, এর মধ্যে লাভ রয়েছে, সীমিত সময়ের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। এটাও আবার অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া কল্যাণে দেখা যায় যে অনেকে এটা ব্যবসায়ী হচ্ছে, এটা সে ভিক্ষা করবে, তার বাড়ি গাড়ি রয়েছে কিন্তু করে ভিক্ষা। আবার কিছু মানুষ ভিক্ষুকদের পালে, তাদেরকে বিভিন্ন জায়গায় স্পট স্পট দাঁড় করে দেয়, এনে তাকে দেয়, সে তাকে ই করে। এই যে মানে আমাদের সমাজের মধ্যে এমন এমন জিনিস রয়েছে যেগুলো থেকে বাঁচা আমাদের জন্য খুব জরুরি রয়েছে, খুব জরুরি। জন্য কাকে ভিক্ষা দিব, কোথায় দিব, কোথায় না দিব, এই জ্ঞান থাকাও আমাদের জরুরি। সেজন্যই আমি চিন্তা করছিলাম যে দোয়ার মধ্যে এই জিনিসটা নিয়ে আসি, যাতে করে মানুষ বুঝে যে আসলে আমাদের এই ক্ষেত্রেও ইসলামী নির্দেশনা কী রয়েছে। কারণ হচ্ছে মানুষের কাছে হাত পাচ্ছে, আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ আমাকে হালাল রোজগারের ব্যবস্থা করো, ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন। কিন্তু এগুলো না করে আমরা মানুষের কাছে হাত পাতি, আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করছি আমরা, তাহলে ইসলামে কিছু শর্ত রয়েছে যে এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে সে মানুষের কাছে হাত পাততে পারে। তো হাত পাতার কিছু বিধান রয়েছে, তো আমরা এর কিছু শর্ত জানবো, ধারাবাহিকভাবে জানবো, আগামী পর্বেও জানবো ইনশাআল্লাহুল করিম। এগুলো আমাদের স্মরণে থাকলে আমরাও নিজেরাও বাঁচতে পারবো গুনাহ থেকে এবং অন্যকেও বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। যদি কোনো মানুষ জীবিকা অর্জনের ক্ষেত্রে এরকম পরিস্থিতির মুখোমুখি হয় যে তার উচিত কোনো চাকরির সন্ধান করা, কিন্তু দ্বীনের ইলম হাসিলকারী কোনো ছাত্রের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়, ইলম হাসিলের কাজে বিঘ্ন ঘটিয়ে চাকরির সন্ধান করা ঠিক নয়, কারণ জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা সব কিছুর শীর্ষে, কিন্তু একজন আবিদের পক্ষে জীবিকা অর্জনের চেষ্টায় ব্রতী হওয়া উচিত, তাতে তার অতিরিক্ত ইবাদতে বিঘ্ন ঘটলেও এ দুজনের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। কারণ হালাল রুজি অর্জন করাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এতে তার দু উদ্দেশ্যই সফল হয়, এক জীবিকা হালাল রুজি, দুই ইবাদত। পক্ষান্তরে ইলম অর্জন ও জীবিকা অর্জন দুটো ভিন্ন জিনিস, ইলম স্বতন্ত্র এক জ্ঞান, যা জীবিকা অর্জনের মাধ্যমে হাসিল করা যায় না। জীবন বাঁচাতে গিয়ে টাকার জন্য বইপত্র বিক্রি করে দেয় একজন ছাত্রের জন্য কঠিন কাজ হতে পারে, তবে সে তার অপ্রয়োজনীয় বই কিংবা অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারে যাতে তাকে ভিক্ষা করতে না হয়, তবে সে লেখাপড়া চালিয়ে যাবার জন্য যাকাত গ্রহণ করতে পারে। এটা শরীয়ত একটা হুকুম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন, দাওয়াত ইসলামী দিনের খিদমতের জন্য মানুষের কাছে চায়। যেমন আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে অসংখ্য ছাত্র লেখাপড়া করে, ইলম শিক্ষা অর্জন করে, তারা জীবিকা অর্জনের পিছনে নেই। তো তাদেরকে কেউ যদি সহযোগিতা করে তাহলে এটা কিন্তু ভিক্ষাবৃত্তি হলো না। ভিক্ষাবৃত্তি আলাদা একটা জিনিস। আপনি মসজিদের জন্য চাচ্ছেন, মাদ্রাসার জন্য চাচ্ছেন, দিনই ইলম শেখানোর জন্য কিছু কারো কাছে চাচ্ছেন, তো এটাকে ভিক্ষা বলে না, এটা ইসলামের কাজে সহযোগিতা বলা হয়। আর এই সহযোগিতা, যে ব্যক্তি ইলম শিক্ষা গ্রহণ করছেন তাকে আপনি সাপোর্ট করছেন, আপনি পারছেন না, তাহলে এই সাদাকায়ে জারিয়ার কাজের মধ্যে যে আপনি আপনার টাকা অংশগ্রহণ করেছেন, তো এর জন্য আপনি আল্লাহ পাকের নিকট উত্তম কিছু পাবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন, আল্লাহ পাক আপনার ইবাদত রিয়াজত এবং আপনার যে সহায় সম্পত্তি রয়েছে, রোজগার রয়েছে, এর মধ্যে বারাকাত দান করবেন। কিন্তু ভিক্ষাবৃত্তি এটা সম্পূর্ণ একটা আলাদা পার্ট, তাদের একটা পেশা এবং নেশা। আল্লাহ পাক আমাদেরকে এ সকল কাজ থেকে বিরত রাখুন, আমিন। যে সকল শর্ত বলা হয়েছে এর মধ্যে একটি শর্ত হচ্ছে, কোনো অবস্থায় আল্লাহর উপর কোনো দোষ চাপানো যাবে না, এমন কিছু বলা যাবে না যাতে অকৃতজ্ঞতা প্রকাশ পায় এবং অশাবন কোনো বাক্য উচ্চারিত হয়। আরেকটি শর্ত হচ্ছে, যথাসম্ভব নিজ পরিবার, বন্ধুবান্ধব ও মহৎ হৃদয় ব্যক্তিদের কাছে চাইবে যারা বিব্রত হন না বা প্রার্থীকে অপমান করেন না। এমন কিছু মানুষ রয়েছে যাদের কাছে গেলে দিয়ে দেয়, কিন্তু এখন আপনি কিভাবে বুঝবেন কে ব্যবসা করে আর কে হাকিকি তার দরকার সেজন্য হাত পেতেছে, বোঝা বড় কঠিন, বড় কঠিন বর্তমান সময়ে। এজন্যই তো এখানে বলা হয়েছে যে নিজ পরিবার, বন্ধুবান্ধব এবং স্থানীয় যারা বিত্তশালী তাদের কাছে চাইলে তিনি আপনার সম্পর্কে জানে, তিনি আপনাকে দিতে পারবেন। কিন্তু বাইরে আমরা যা কিছু দেখি এর মধ্যে আপনার পার্থক্য করাটা খুব কঠিন হয়ে পড়ে যে কে আদৌ হকদার, কে হকদার নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। আমরা আগামী পর্বের মধ্যে কিছু শর্ত পাশাপাশি আমরা ইনশাআল্লাহ দোয়ার মধ্যে যে সালাতুল হাজতের একটা গুরুত্ব রয়েছে সেটা নিয়েও আলোচনা করার নিয়ত রয়েছে ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।